যেমনটি আমরা জানি যে বাংলাদেশে ফেসবুক পোস্টিং এ ধর্ম অবমাননার অভিযোগ তুলে আরেকবার সহিংসতার ঘটনা ঘটল গত সপ্তাহে। এবার ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিনে। অভিযোগটি তোলা হয় যে জনৈক হিন্দু ভদ্রলোকের বিরুদ্ধে যে তাঁর ফেসবুকে নাকি ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে। তিনি বলছেন তাঁর ফেসবুক হ্যাকড হয়েছে। তারপর কয়েকটি ইসলামী গোষ্ঠীর প্রতিবাদ সমাবেশ করা হয়, সেখানে হিংসাত্মক ঘটনায় পুলিশ ও অসামরিক লোকজন আহত হন, নিহত হন চারজন। এই খবরকে কেন্দ্র করে হিন্দুদের ঘরবাড়ি তছনছ করা হয়। এরকম ঘটনা এই প্রথম কিন্তু নয়। রামুতে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরাবাদে এর আগে প্রায় একই রকম ঘটনা ঘটেছে। এমনকি অন্য কারোর নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডিতে এরকম ঘটনা ঘটাবার কথাও বলা হচ্ছে। এ ব্যাপারে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল মান্নান। অধ্যাপক আব্দুল মান্নান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপনাকে।
সম্প্রতি আপনার লেখা এবং প্রকাশিত একটি নিবন্ধ পড়ছিলাম, সেখানে আপনি লিখেছেন যে ফেসবুক না থাকলে কি হয়, এটা বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন?
ধন্যবাদ আপনাকে। আসলে আমি যেটা বোঝাচ্ছি, ধরেন ফেসবুক একটা তথ্য প্রযুক্তি এই বিশ্বে অত্যন্ত একটি চমৎকার কি বলা যাবে উদ্ভাবন ছিল এবং এখনো আছে বলে আমি মনে করি। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ সহ অনেক দেশে এই ফেসবুকের অপব্যবহার করে সমাজে নানা ধরনের সমস্যার সৃষ্টি করা হয়। আমি বাংলাদেশের কথাই বলি, আপনি যে শুরুতে বলেছেন এই ফেসবুক ব্যবহার করে বাংলাদেশে কিছুদিন পরপর সামাজিক উস্কানি বলতে অনেকটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়। যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপর প্রথমে 2012 সনে রামুতে একটি ঘটনা ঘটেছিল, যেখানে উত্তম বড়ুয়া নামে একজন বৌদ্ধ সম্প্রদায়ের তরুণের নামে একটি ফেসবুক খোলা হয় এবং বলা হয় ওই ফেসবুক থেকে ইসলাম ধর্মের আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নানা ধরনের পোস্টিং দেওয়া হয়েছে এবং এটাকে কেন্দ্র করে সেখানে বড় ধরনের গন্ডগোল হয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়। অনেকগুলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িঘর পোড়ানো হয়, অনেক ঐতিহাসিক মন্দির পোড়ানো হয় এবং দেখা যায় পরবর্তীকালে যে উত্তম বড়ুয়া নামে কাউকে পাওয়া যায় নাই এবং তা ওই যে পোস্টটা নিয়ে এত তুলকালাম কাণ্ড তা সেরকম কোন পোস্টের অস্তিত্ব পাওয়া যায় নাই। এরপরে যেটা আপনি বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একইভাবে রসরাজ নামে আরেকজন যে কিনা মাছের ব্যবসা করে লেখাপড়া তেমন একটা জানে না, তার নামে এরকম একটা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে। ভোলায় সম্প্রতি যেটা আপনি বলছিলেন যে আরেকজন হিন্দু সম্প্রদায়ের তরুণের নামে এরকম ফেসবুক খোলা হয়েছে, সে কিন্তু আগে থানায় গিয়ে বলেছে যে আমার শুক্রবারে সে থানায় গিয়ে বলেছে আমার ফেসবুকটা হ্যাকড হয়েছে এবং এই ফেসবুক থেকে নানা ধরনের উস্কানিমূলক পোস্টিং দেওয়া হচ্ছে। আমি বলছিলাম যে ফেসবুকটা একটি ভালো উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, সেটাকে আমরা কতভাবে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করছি সেটা সংকেত হওয়ার যথেষ্ট কারণ আছে এবং তার কারণেই বলেছি বিশ্বের কয়েকটি দেশে, বড় বড় দেশে চীনে, ইরানে বা কিউবাতে ফেসবুক এর ব্যবহার একেবারেই নাই। কিউবাতে আছে তবে সেটি খুবই স্লো, কেউ ব্যবহার করে না। না থাকলে হ্যাঁ, যারা আজকালকার তরুণরা এটা তো অভ্যস্ত হয়ে পড়েছেন তারা হয়তো দুষ্ট হবেন, তারা হয়তো কিছুটা অসুবিধায় পড়বেন, কিন্তু আমার দেখা মতে বাংলাদেশে একটি জরিপে বলা আছে আমাদের তরুণরা দিনে 8 ঘন্টা ফেসবুকে কাটান, তারা বই পুস্তক তেমন একটা পড়েন না, পত্র পত্রিকা পড়েন না। ফেসবুকে অনেক ভালো জিনিসের পোস্টিং হয় কিন্তু সেগুলোর দিকে তাদের নজরটা তেমন বেশি নেই। যেহেতু আমরা ফেসবুক ব্যবহারটা নিয়ন্ত্রণ করতে পারি নাই এই যাবৎ, এবং ভারতেও একইভাবে চিন্তা করা হচ্ছে যে এই ফেসবুকটা হয় আপনারা নিয়ন্ত্রণ করার কোন একটা ব্যবস্থা করেন, ফেসবুক কি পোস্ট হয়, কারা অ্যাকাউন্ট খোলে, অথবা যতদিন না পাচ্ছেন অন্তত 1 বছর সেটাকে বন্ধ করে দিয়ে, এটা একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষামূলক ভাবে বন্ধ করে দিয়ে চেষ্টা করতে পারেন এই ধরনের ঘটনা রোধ করার জন্য, সেটাই ছিল আমার উদ্দেশ্য।
আপনি ঠিকই বলেছেন, সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয় তো আছেই, আর তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে রাজনৈতিক উস্কানিমূলক ব্যাপারও আছে। কিছুদিন আগে এই যে নিরাপদ সড়কের দাবিতে ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল, সেই দাবিকে সবাই সমর্থন করেছেন, হঠাৎ করে একটি পোস্ট একটি ফেসবুক পোস্টিংয়ে দেখা গেল তারা বলছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগের অফিসে নিয়ে গিয়ে অনেক মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু রাজনৈতিক উত্তেজনাও সৃষ্টি করে, তাই তো?
অবশ্যই অবশ্যই, আমি বলি সেই ঘটনাটা শুরু হয়েছিল খুবই ভালো, আমরা সকলে সমর্থন করেছিলাম, এবং একটি পর্যায়ে গিয়ে এখন একটা কথা মনে রাখতে হবে, যেহেতু আওয়ামী লীগ পরপর তিনবার ক্ষমতায় আছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বাংলাদেশের, তার শত্রুর কিন্তু অভাব নাই। ঘরের ভিতরে শত্রু আছে, ঘরের বাইরে যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল তারা তো আছেই, নানা ধরনের একটা ইস্যুর সৃষ্টি করে সরকারের একটা স্থিতিশীলতা নষ্ট করতে চায়, জানমালের ক্ষতি করতে চায়। তবে যে ঘটনাটি আপনি বললেন যে আওয়ামী লীগের ধানমন্ডির তিনের বাড়িতে, যেটি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক অফিস, সেখানে গিয়ে ধর্ষণ করা হচ্ছে, ঘটনাচক্রের তার পাশের বাড়িটা কমন দেওয়াল, সেখানে আমি থাকতাম, আমি দেখলাম যে ওইখানে ওই ধরনের কোনো ব্যাপারই নাই, ওখানে কোনো লোকজনও নাই, যা লোকজন ছিল সবগুলো রাস্তায় তারা ওই ওই ওটা প্রতিহত করার চেষ্টা করছে, ওইখানে যে আক্রমণ একটা চেষ্টা করা হচ্ছিল সেটা চেষ্টা করা হচ্ছে। সুতরাং রাজনৈতিক ফায়দা লোটার জন্য বর্তমান সরকারকে বেকায়দা ফেলার জন্য তাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে নানা ধরনের এই এই অজুহাত খোঁজে এবং যেটাই পায় সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করে। আমি ঘটনা প্রসঙ্গে বলি, আজকে আপনারা হয়তো দেখেছেন যে গতকাল বা গতকাল ফেনীর নুসরাত মেয়ের নামে একটি 18 বছরের বালিকাকে হত্যা করার দায়ে 16 জনের ফাঁসির হুকুম হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে বিএনপি নামক রাজনৈতিক দলটি সেটির প্রশংসা না করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন যে পুলিশের যিনি মোয়াজ্জেম তাকে শাস্তি না দেওয়াতে তারা মনক্ষুণ্ণ হয়েছেন, কিন্তু ওই যে 16 জনের মৃত্যুদণ্ড হয়েছে সেই ব্যাপারে তিনি কিন্তু নিশ্চুপ। তো এই ধরনের রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলেই আসছে।
জি, ফেসবুক প্রসঙ্গে আমরা ফিরে আসি, আপনি বলছিলেন এবং এরকম অনেক ঘটনার কথাই আমরা জানি যে কিভাবে শাপলা চত্বরে হাজার হাজার লোককে মেরে ফেলা হয়েছে, এরকম প্রচারণা হয়েছে, কিন্তু এই ব্যাপারে সরকারের দায়িত্বটা কি সেটা একটু জানবার ইচ্ছে আমার, সরকার কি করতে পারে?
আসলে ফেসবুক তো এককভাবে সরকার নিয়ন্ত্রণ করতেও পারে না, করতে গেলে ওই বন্ধ করার ব্যাপারটা আসবে, এটার মনিটরিং এর ব্যবস্থা আসবে, তার জন্য সরকারের যে ধরনের তথ্য প্রযুক্তি বিশারদ আছে দরকার সেটা আছে কিনা আমার সন্দেহ আছে। তবে সরকারের দায়িত্ব হচ্ছে প্রথমে, আমি আরেকটা জিনিস বলে রাখি, যখন রামুর ঘটনাটি ঘটলো বা এই শাপলা চত্বরের ঘটনাটি ঘটলো, আমি একজন অত্যন্ত দায়িত্বশীল, যিনি একসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তার সাথে একটি আলোচনা অনুষ্ঠানে গিয়েছিলাম একটা টিভিতে, তিনি বিশ্বাসই করতে চান না যে অন্য কেউ আমার নামে বা ওনার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে বা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এটি একজন অত্যন্ত উঁচু মানের শিক্ষিত, যিনি একজন একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এই মুহূর্তে তিনি প্রয়াত, তো তিনি বিশ্বাস করতে চান না। আমি বলেছি যে স্যার আপনার নামে যে কোনো জন, আমিও হতে পারি সেটা, একটা অ্যাকাউন্ট খুলে আপনার ছবি দিয়ে এই ধরনের উল্টাপাল্টা পোস্ট আমি দিতেই পারি, সেটা তিনি কিন্তু বিশ্বাস করতে চান না। তার অর্থ হচ্ছে আমরা যতই ডিজিটাল বাংলাদেশ বলি, আসলে ডিজিটাল বাংলাদেশ কি, এটা ভালো দিকটা কি, আবার এটা খারাপ দিক কি হতে পারে, সেই সম্পর্কে আমাদের ধারণাটা কিন্তু খুব বেশি ভালো না, অন্তত আমার দৃষ্টিতে।
জি, পরিশেষে আমি আরেকটা প্রশ্নে আসছি, যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সামনে সাক্ষ্যদান করেন তার পরিকল্পিত ডিজিটাল কারেন্সি লিব্রা সম্পর্কে, তো সেখানে তিনি অন্যরকম প্রশ্নেরও সম্মুখীন হন, বিশেষ করে ফেসবুকের কন্টেন্ট ম্যানেজমেন্ট বা বিষয়বস্তুর ব্যবস্থাপনা সম্পর্কে, রাজনীতি এবং বর্ণবৈষম্য সম্পর্কে ফেসবুকের পোস্টিং সম্পর্কেও আপত্তি তোলা হয় সেখানে। আপনি কি মনে করেন যে ফেসবুকে এরকম লেখার উপর নিয়ন্ত্রণ করার কোনো উপায় বের করা দরকার, যেখানে জুকারবার্গ এত উপায় বের করেছেন, এত জিনিস বের করছেন, কারেন্সি বের করছেন, এই জিনিসগুলো রোধ করার কি কোনো উপায় বের করা দরকার কিনা?
অবশ্যই দরকার, অবশ্যই দরকার, এবং সেটা যদি কেউ করতে পারেন, মানে ফুলপ্রুফ তো কোনো জিনিসই হবে না, তার কাছাকাছি যদি যেতে হয় তাহলে ওই জুকারবার্গের মতন ব্যক্তিরাই করতে পারবেন, কারণ ওনারাই সার্বিক নিয়ন্ত্রণটা কিন্তু ওনাদের হাতেই, বাংলাদেশ বা ভারত বা ইন্দোনেশিয়া বা ইরান যতই বলি তারা করবে, কিন্তু তারা সেটা করতে পারবে না যদি না জুকারবার্গ বা তার সংস্থা তাদেরকে সহায়তা করে। না হলে এই ধরনের ঘটনা শুধু যে বাংলাদেশে ঘটছে তা না, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এটি বাংলাদেশে করা হয় বেশিরভাগ সময় সংখ্যালঘুদের টার্গেট করে, এটি অত্যন্ত একটি নিন্দনীয় ব্যাপার বলে আমি মনে করি। আমি মনে করি বাংলাদেশের সংখ্যালঘুরা, আমরা যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে কি বলে যে দেশপ্রেমিক হয় এবং অন্যান্য ধর্মের প্রতি সাধারণত তাদের একটা সহনশীলতা থাকে, তারাও কিন্তু তার থেকে খুব বেশি দূরে না। তাদেরকে তারা যারা এই ধরনের ঘটনার পরে নিগৃহীত হন, লাঞ্ছিত হন, ক্ষতিগ্রস্ত হন, তারা কিন্তু সাধারণ মানুষ, সাধারণ মধ্যবিত্ত এবংকি নিম্ন মধ্যবিত্ত। এই যে নাসিরনগর হয়েছিল সেটা সম্পূর্ণ একটা নিম্ন মধ্যবিত্ত এলাকা।
অধ্যাপক আব্দুল মান্নান, আমরা আবার আপনার কাছে ফিরে আসব সরাসরি ফেসবুকে, বাংলাদেশ সময় রাত 11:15, ভারতের সময় রাত 10:45। সে পর্যন্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ, শ্রোতাদেরও ধন্যবাদ।